پانچ وقت رونا نماز جماعت ارشاد ہے پڑی جینو آمی شدا یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ. الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. نویت سنت الاعتکاف. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রারম্ভে যেই ওযু করতে হয়, ওযুর মুস্তাহাব্বাত অর্থাৎ মুস্তাহাব বিষয়াদি এবং মাকরুহাত ওযুর মধ্যে যা অপছন্দনীয় কাজ রয়েছে তদ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ভালো ভালো নিয়ত সহকারে বসে শোনার তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকের এই পর্ব শুরু করার পূর্বেই আমরা আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার একটি ফজিলতপূর্ণ হাদিসে পাক শুনে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য গণিত ফজিলত বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াঈদ আহমদ বরকাতুল্লাহ আলিয়ার বিখ্যাত কিতাব, লিখিত বিখ্যাত কিতাব নামাজের আহকাম, এর ওযু নামক অধ্যায় থেকে অর্থাৎ ওযুর পদ্ধতি নামক অধ্যায় থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিছু শেখার প্রয়াস পাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইতিপূর্বে আমরা ওযুর ফরজ, ওযুর সুন্নাত শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং ওযু প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় তাও আমরা দেখে নিয়েছি। যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, আর যারা আমরা দেখি নাই এবং পূর্বের অনুষ্ঠানগুলো পর্বগুলো আমাদের দেখার সুযোগ হয় নাই, তো রিপিট বারংবার যে কোনো সময় চলতে থাকবে, মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। মাদিনী চ্যানেলের প্রত্যেকটি পর্বই শরীয়তসম্মত এবং শরীয়তের বিভিন্ন বিধানাবলী সম্বলিত, যা আমাদের জীবনে অত্যন্ত উপকারী, তাই মাদিনী চ্যানেল দেখতে থাকুন। নিজের পরিবার পরিজনকে মাদিনী চ্যানেলের সাথেই রাখুন, আল্লাহ তাআলা এর বরকতে আমাদেরকে অনেক কিছু শেখার তৌফিক দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওযু এমন একটি ইবাদত যা আমরা আগেই আলোচনা করেছি, এটা হচ্ছে ইবাদতে গায়রে মকসুদা একটা ইবাদত, অর্থাৎ নামাজের প্রারম্ভে এটা না করলে হচ্ছে না, এটার মাধ্যমে আমরা নামাজের পবিত্রতা অর্জন করছি। ওযু যে কোনো ইবাদতের নিয়তে, যে কোনো ভালো কাজের নিয়তে, অথবা সবসময় ওযু অবস্থায় থাকার নিয়তে আমরা যদি ওযু করে নেই তো এটাও ফজিলতপূর্ণ। ওযু করার পর আমরা একবার সুবহানাল্লাহ পড়ে নিলাম, আলহামদুলিল্লাহ বলে নিলাম, একবার আল্লাহু আকবার বলে নিলাম, সওয়াব ওযুর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওযুর চারটা ফরজ আমরা শিখে নিয়েছি এবং সাথে সাথে ওযুর ১৪টা সুন্নতও আমরা শিখে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমরা ওযুর মুস্তাহাব বিষয়াদি শুনব। এখন আমরা যা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ওযুর মুস্তাহাব্বাত, ওযুর মুস্তাহাব বিষয়াদি, অর্থাৎ কিছু ভালো ভালো কাজ ওযুর মধ্যে আমরা যদি করে নেই তো আমরা সওয়াব পাবো, না করলে কোনো গুনাহ নেই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা ওযুর ফরজ চারটি এবং ওযুর ১৪টি সুন্নাত আমরা ইতিপূর্বে শিখে নিয়েছি, জেনে নিয়েছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওযুর মুস্তাহাব্বাত, ওযুর কিছু বিষয়াদি আছে যেগুলো আমরা পালন করলে সওয়াব পাবো, ওযুর সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, আর না করলে কোনো গুনাহ নেই, ওযুর ক্ষেত্রেও কোনো ত্রুটি আসবে না। কিন্তু হ্যাঁ, এই মুস্তাহাব্বাত শিকার পর, মুস্তাহাব বিষয়াদি শিকার পর আমরা আরেকটা চ্যাপ্টার শিখবো, আরেকটা পর্ব আমরা শিখব, শুনতে যাব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে ওযুর মাকরুহাত। ওযুর ক্ষেত্রে কিছু অপছন্দনীয় কাজ রয়েছে, ওযুর কিছু অপছন্দনীয় কাজ রয়েছে, ওযুর মধ্যে যদি ওই অপছন্দনীয় কাজগুলো আমরা করি তাহলে ওযু ত্রুটি যুক্ত হয়ে যায়, ত্রুটি মুক্ত আর থাকে না। তাই মনোযোগ দিয়ে মাদ্রাসা চ্যানেল দেখতে থাকুন, যদি সাথে খাতা কলম থাকে নোট করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রত্যেক দিন বুঝু করার ক্ষেত্রে এই নোট আপনার সহায়ক হবে। আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে বুঝার, শোনার এবং তা নোট করার তৌফিক দান করুন। কিবলা শেখ হাতিরগত আমির আল সুনত আমিরে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াঈদ আহমদ বারকাতুল্লাহ আলিয়া ফিকহে হানফির উপর, হানফি মজহাবের ফিকা গ্রন্থের উপর খুব মজমুয়া একটি কিতাব নামাজের আহকাম লিখেছেন। এর মধ্যে ওযুর পদ্ধতি নামক রিসালায় তিনি ওযুর মুস্তাহাব বিষয়াদি 29টি উল্লেখ করেছেন। কতটি? 29টি। ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 14টি, আর ওযুর মুস্তাহাব 29টি। ইনশাআল্লাহ নোট করতে যাব, এবং প্রতিদিন আমরা আসলে এই মুস্তাহাব কাজগুলো করে থাকি কি না, যদি করার পূর্বে যদি আমরা এটা যে ওযুর মুস্তাহাব এটা ইয়াদ রেখে, স্মরণ রেখে যদি আদায় করি তো ইনশাআল্লাহ সওয়াব পাবো। আর আমার নিয়তেও নাই যে এটা মুস্তাহাব, তো সওয়াবের কিভাবে আশা করা যায়? কেননা মুসলমানদের প্রত্যেকটা আমল এর সওয়াব তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো তো সওয়াব পাবো, নিয়ত নেই তো সওয়াব মিলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভালো ভালো জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। তাহলে আমরা শুরু করছি ওযুর মুস্তাহাব বিষয়াদি। নাম্বার 1, যখনই আমরা ওযু করতে যাব তখন দিক বেছে নিব কিবলার দিক। কোন দিক? কিবলার দিক। নাম্বার 1, কিবলামুখী হওয়া। নাম্বার 1, কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে ওযু করা মুস্তাহাব, করলেন তো সওয়াব পেলেন। নাম্বার 2, উঁচু জায়গায় বসা। উঁচু জায়গায় বসা অর্থাৎ পানি যে স্থানে তার থেকে একটু উঁচু স্থানে বসা, ঠিক আছে, উঁচু স্থানে বসা, যাতে পানি, পানির ছিটা, পানি যখন বুজু করার পর মাটিতে গড়িয়ে পড়বে বা আপনার অঙ্গকে স্পর্শ করে যখন পানি নিচে নিচে প্রবাহিত হবে তখন তার ছিটা যেন আপনার গায়ে বা কাপড়ে না পড়ে, সেজন্যে আমরা একটু উঁচু জায়গা বেছে নিব। নাম্বার 1, কিবলামুখী হওয়া। নাম্বার 2, উঁচু জায়গায়। নাম্বার 3, বসা, বসে উজু করা। কি করা? দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করলে হয়ে যাবে, কিন্তু বসে যদি উজু করি তো বসাটা হচ্ছে মুস্তাহাব। নাম্বার 4, পানি প্রবাহিত করার সময় অঙ্গসমূহের উপর হাত বুলানো। পানি যখন আমি প্রবাহিত করছি এদিকে পানীয় অঙ্গে নিচ্ছি, সাথে সাথে হাত বুলাতে থাকবো। যেমন আমি আমার এই হাতে পানি নিলাম, আমার হাত কোনোই সহ ধৌত করার জন্য, যখনই আমার হাতে পানি প্রবাহিত হচ্ছে তো আমি বাম হাতও সাথে সাথে অঙ্গের উপর বুলাতে থাকবো, স্পর্শ করাতে থাকবো, যাতে পানি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে টাচ হয়ে প্রবাহিত হয়। তাহলে যখনই পানি আমরা অঙ্গে প্রবাহিত করব তখনই আমরা অন্য অপর অঙ্গ দ্বারা সেটার উপর হাত বুলাতে থাকব। নাম্বার 5, শান্তভাবে উজু করা, ধীরস্থিরভাবে উজু করা। নাম্বার 6, ওযুর অঙ্গসমূহ প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া, বিশেষ করে শীতের সময়। কিসের সময়? শীতের সময়। উজু করার আগে যদি আমি আমার প্রত্যেকটা অঙ্গ, যেসব অঙ্গ আমি উজুতে ধৌত করব, বিশেষ করে ফরজের ক্ষেত্রে, ওই অঙ্গগুলো পানি আমি হালকা হালকা একটু পানি দিয়ে মালিশ করে নিই, তেলের মতো একটু মেখে নিই, যাতে ওখানে আর্দ্রতার ভাব একটু বেড়ে যায় এবং যেটা শুষ্কতা ছিল, শুকনো হয়ে গিয়েছিল আপনার অঙ্গ, সেটা আস্তে আস্তে যেন একটু ভেজা ভেজা হয়ে ওঠে, অর্থাৎ এটা শুষ্ক অংশটা কমে যায়, যাতে আপনি পরবর্তীতে যখন পানি চড়াবেন এর উপর পানিটা যেন ঠিক মতো জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে, না হয় ভিতরের অংশ শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা মোস্তাহাব হচ্ছে কি, বজুর অঙ্গসমূহ প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া, কোন কালে বিশেষভাবে, শীতকালে। সাত নম্বর হচ্ছে উজু করার সময় প্রয়োজন ছাড়া কারো সাহায্য না নেয়া, প্রয়োজন পড়েছে তো সাহায্য নেন, তো প্রয়োজন নেই আপনি আরেকজনের সাহায্য নিয়েন না। যেমন আমি, আল্লাহ তাআলা আমাকে সবল রেখেছেন, সুস্থ রেখেছেন, তো আমি নিজের পানি নিজে নিয়ে নিজে উজু করি, আরেকজনের লোটা বা বদনা দিয়ে পানি ঢালানোর কোনো প্রয়োজন নেই, আমি নিজের পানি নিজে ঢালবো, নিজে উজু করব, আমি নলকূপ টিউবওয়েল চেপে আমি উজু করতে সক্ষম, আমি আরেকজনের কেন সহযোগিতা নেব। অর্থাৎ যথাসাধ্য আপনি আমি চেষ্টা করব যে আমরা যেন অপরের সাহায্য ছাড়া উজু করি, অপরের সাহায্য ছাড়া উজু করাটা একটা মোস্তাহাব। এরপরে ডান হাতে কুলি করা, ডান হাতে কুলি করা, আমরা কুলির জন্য যখন তিনবার কুলি করা আমরা পড়েছি সুন্নাত, তো কুলি কোন হাতে করব, ডান হাতে করব, ডান হাতে পানি মুখে দিব, ডান হাতে কুলি করব, এরপর ডান হাতে নাকে পানি দেব, কুলির পরে আসতেছে নাক, ডান হাতে কুলির পানি নেব এবং ডান হাতে নাকে পানি দেব, নাক পরিষ্কার করব বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, আর নাকে পানি দিব, নাকের পানি নাকের পাশে পানি নিব ডান হাতে, ডান হাতে পানি নিয়ে যাব, আমরা যখন শ্বাস নিব তখন শ্বাসের সাথে আমার পানিটা ভিতরের দিকে যাবে আর আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আমি নাক পরিষ্কার করব। এগুলো হচ্ছে ওজুর মুস্তাহাব বিষয়াদি, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি নাকে প্রবেশ করানো, এটাও একটা মুস্তাহাব বিষয়। এরপর আসছে আঙ্গুল সমূহের পিঠ দ্বারা ঘাড় মাসেহ করা, আমরা ঘাড় মাসেহ করা পড়েছি, তো ঘাড় মাসেহ করা এটা মুস্তাহাব, উভয় হাতের আঙ্গুল সমূহের পিঠ দ্বারা, না তালুর পিঠ দ্বারা, তালুর পিঠ দ্বারা নয়, আঙ্গুলের পিঠ দ্বারা, এই অংশগুলো দ্বারা ঘাড়কে মাসেহ করা মুস্তাহাব। এরপর কান মাসেহ করার সময় হাতের ভিজা কনিষ্ঠাঙ্গুলি কানের ছিদ্রে প্রবেশ করানো, যে আমরা কানের ছিদ্রে কনিষ্ঠাঙ্গুল ছোট আঙ্গুল দুটোটা যে মাথা প্রবেশ করালাম, তো এই প্রবেশ করানো এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে মুস্তাহাব। এরপরের মুস্তাহাব বিষয় কি, আপনি যদি আংটি ব্যবহার করে থাকেন, মহিলারা আংটি ব্যবহার করে থাকে স্বর্ণের, পুরুষদের শর্ত সাপেক্ষে আংটি ব্যবহার করার ইজাজত রয়েছে। ফয়জানুস সুন্নাত দ্বিতীয় খণ্ডের একটি অংশ হচ্ছে নেকির দাওয়াত, এটাও যদি আমরা সংগ্রহ করে পড়ে নেই, ওখানে আংটির মাসালা মাসাইল ওখানে লিপিবদ্ধ করা হয়েছে। অনুরূপভাবে রফিকুল হারামাইন, যারা হজগামী যাত্রী রয়েছেন পবিত্র হজ পালনার্থে, যারা মক্কায়ে মুকাররমা মদিনায়ে তৈয়বার জিয়ারতের উদ্দেশ্যে যারা বের হন হাজি সাহেবান, ওনাদের জন্যে খুব প্রয়োজনীয় একটি কিতাব রফিকুল হারামাইন, সাথে যদি থাকে হারামাইন শরীফ এনে আপনার বন্ধুর অভাব হবে না, অর্থাৎ এটাই হচ্ছে আপনার উত্তম বন্ধু, যার নাম হচ্ছে কিতাব রফিকুল হারামাইন। এখানেও কিবলা শেখ তরিকত আমিরুল সুন্নাত আংটির বিধান বর্ণনা করেছেন। হ্যাঁ, যদি আপনি আংটি শরীয়ত সম্মতভাবে আংটি যদি ব্যবহার করে থাকেন তাহলে আংটি নাড়া দেয়া, আংটি বুজু করার সময় আংটি নাড়া দেয়া, কারণ আংটির ভিতর যদি খুব টাইট করে আপনি আংটি পরে থাকেন ভিতরে পানি না ঢুকার সম্ভাবনা থাকতে পারে, তখন আপনার অঙ্গ শুকনো থেকে যাবে, যে অঙ্গটা আপনার জন্য ধৌত করা ফরজ ছিল তা আদায়ই হবে না, তখন আপনার ওযু হলো না, তো নামাজও হবে না, কোনো কিছুই হবে না। তাই আংটি যদি পরে থাকেন তাহলে আংটি একটু নাড়া দিতে হবে। শরীয়ত মাজুর না হলে, অর্থাৎ অক্ষম ব্যক্তি, যাকে শরীয়ত অক্ষম ব্যক্তি ঘোষণা দিয়েছে, এমন শরীয়ত মাজুর যদি কেউ না হয় তাহলে প্রত্যেক নামাজের সময় শুরু হওয়ার পূর্বেই ওযু করে নেয়া, নতুন ওযু করাটা মুস্তাহাব। আপনার ওযু আছে, জোহরের ওযুতে আপনি আসরের নামাজও পড়তে পারেন, আসরের ওযু আছে আপনি মাগরিবের নামাজও পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াক্ত শুরু হওয়ার আগেই নতুন তাজা ওযু করে নেয়াটা মুস্তাহাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ওযুর মুস্তাহাবাত, তথা ওজুর মধ্যে এমন কিছু আমল যা করলে আমরা সওয়াব অধিক হারে পেতে পারি, না করলে কোনো গুনাহ নেই। আমরা শুনেছিলাম যে 15 নম্বর, শরীয়ত মাজুর না হলে নামাজের সময় শুরু হওয়ার পূর্বেই ওযু করে নেয়া, অর্থাৎ শরীয়ত যাদেরকে মাজুর ঘোষণা করে নাই, যারা সক্ষম ব্যক্তি, অক্ষম ব্যক্তি নয়, অক্ষম ব্যক্তি না হলে তো নামাজ শুরু হওয়ার পূর্বেই, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই নতুন উযু করে নিবে, এটা হচ্ছে তার জন্য মুস্তাহাব আমল। 16 নম্বর, যারা পরিপূর্ণভাবে ওযু করে অর্থাৎ যাদের কোনো অঙ্গই পানি প্রবাহিত না হয়ে থাকে না এমন, তাদের জন্যে নাকের দিকস্থ চোখের উভয় কোণা, চোখের উভয় কোণা, টাকনু, পায়ের টাকনু, গোড়ালি, পায়ের তালু, গোড়ালির উপরের মোটা রগ, আঙ্গুল সমূহের মাঝখানের ফাঁকা জায়গা, সাথে সাথে কনুই, হাতের কনুই, অঙ্গসমূহের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা মুস্তাহাব। অর্থাৎ ছোট ছোট অঙ্গ যেগুলো শুকনো থাকার বেশি সুযোগ থেকে যায়, ঠিক আছে, চোখের কোণা, নাকের সাইড, তারপর কানের দিকের অংশ, হাতের কনুর নিচের অংশ, উভয় হাতের মাঝখানের কনুর উপরিভাগের ভাঁজ, হাতের ভাঁজ, অনুরূপভাবে পায়ের টাকনু, ছোট গিরা, পায়ের তলা এবং পায়ের গোড়ালি, উভয় হাতের আঙ্গুলের ফাঁকা অংশ, উভয় পায়ের আঙ্গুলের ফাঁকা অংশ, এগুলো খালি থাকার অর্থাৎ শুকনো থাকার বেশি সুযোগ থাকে বলে অঙ্গ ধৌত করার সময় সেগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা, এটা হচ্ছে 16 নম্বর মুস্তাহাব বিষয়। 17 নম্বর, ওযুর লোটা বা বদনা বাম দিকে রাখা, কোন দিকে রাখা? আমরা যখন পাত্র নিয়ে উজু করি, কোন পাত্রে পানি নিয়ে যদি উজু করি, পাত্রকে কোন দিকে রাখবো? বাম দিকে, জানে যাতে পানি ঢালতে সুবিধা হয়, আর ঢালবো তো কোন হাতে? বাম হাতে ঢালবো, তো ডান হাতে পানি দিব, কোন হাতে পানি দিব? অঞ্জলি, বাম হাতে আমি ঢালছি, তো কোন হাতে পানি পড়বে? ডান হাতে, ডান হাতে পানি নিব, অঞ্জলি কোষে আমি পানি নিব, পানি নিয়ে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ ধুব, ঢালবো কোন হাতে? বাম হাত দ্বারা ঢালবো, পানি পড়বে ডান হাতে। 17 নম্বর, বজুর লোটা বা বদনা বাম দিকে রাখা, যদি বড় গামলা বা পাতিল ইত্যাদি হয়, যদি কি হয়, বড় গামলা বা পাতিল হয়, তখন তা আপনার ডান পাশে রাখবেন, কোন পাশে? ডান পাশে, হাতে নিয়ে যদি উজু করতে হয়, বড় একটা গামলা যেটা আপনি বাম পাশে আনতে খুব কষ্ট হবে, বা নাড়া দিতে আপনার কি হবে, কষ্ট হবে, অথবা নাড়া দিয়ে যদি আপনি পানি ঢালেন তো পানি বেশি অপচয় হওয়ার সম্ভাবনা থাকে, তো বড় পাতিল বা বড় গামলা হলে ডান পাশে রাখবো, আর যদি ছোট বদনা লোটা হয় তাহলে কোন দিকে রাখবো? বাম পাশে রাখবো। 18 নম্বর, মুখমণ্ডল ধোয়ার সময় কপালের উপর এমন ভাবে পানি দেয়া যেন কপালের উপরের কিছু অংশ ধুয়ে যায়, কেমন? আমি শুধু যেখান থেকে চুল গজায় সেখান থেকে যদি ধোয়া শুরু করি, যদি কিঞ্চিত পরিমাণও যদি থেকে যায়, অর্থাৎ অধৌত থেকে যায়, তাহলে আমার উজুই হবে না, তাই আধা ইঞ্চি চুল আমরা যদি ভিজাই কপালের উপরে বা পাশে, তো ইনশাল্লাহ আমার মুখমণ্ডলটা পুরোটাই ধৌত হয়ে যাবে, কোনো আংশিক অংশ বাদ পড়বে না আমার ধোয়া থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ওযুর 18 নম্বর মুস্তাহাব। 19, মুখমণ্ডল। 20 নম্বর, হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, মুখমণ্ডল, হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, অর্থাৎ যতটুকু জায়গা ধৌত করা ফরজ, তার চতুর্দিকের কিছু কিছু অংশ বাড়িয়ে ধৌত করা, মুখের কিছু অংশ বাড়িয়ে ধৌত করা, এদিকে নিচে উপরে পাশে, যত বাড়াবেন কিয়ামতের দিন ওই অংশটা নূর দ্বারা প্রজ্বলিত হবে, নূর বিচ্ছুরিত হবে ওই অংশ থেকে, অর্থাৎ কিয়ামত দিন ওটা নূরের মতো জ্বলবে। তো এখানে বলা হচ্ছে যে মুখমণ্ডল, হাত, পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, অর্থাৎ হাতও একটু বাড়িয়ে বাড়িয়ে ধোয়া, কবজি একটু বাড়িয়ে ধোয়া, কনুই, কনুইর উপরে একটু বাড়িয়ে ধৌত করা, মুখমণ্ডল, মাথার কিছু অংশ, চুলের কিছু অংশ, কানের কিছু অংশ, নিচে কিছু অংশ, পুরো গলা না, আবার চিবুকের আপনার থুতনির নিচে একটু অংশ বাড়িয়ে ধৌত করা, এর দ্বারা কেয়ামতের দিন ওই অঙ্গে নূর প্রকাশ পাবে, উজ্জ্বলতা আপনার বৃদ্ধি পাবে। এরপর 21 নাম্বার, দুই হাতে মুখমণ্ডল ধৌত করা। আমরা যখন মুখমণ্ডল ধৌত করব, কয় হাতে পানি দিব? দুই হাতে, এক হাতে না, পানি এক হাতে নিব, বাম হাতে ঢেলে ডান হাতে নিব। মারার সময় উভয় মুখে যখন আমি পানি মারবো, তখন আস্তে করে দোনো হাতে মারবো, ঠিক আছে? তো দোনো হাতে মুখমণ্ডল ধৌত করা মুস্তাহাব। নাম্বার 22, হাত ও পা ধোয়ার সময় আঙ্গুল সমূহ থেকে ধোয়া শুরু করা। কোন দিক থেকে ধোয়া শুরু করব? আঙ্গুলের দিক থেকে ধোয়া শুরু করব। হাত যখন ধোয়া শুরু, কোন দিকে? কবজির দিক থেকে নয়, কোন দিক থেকে? কবজির দিক থেকে নয়, আঙ্গুলের দিক থেকে ধোয়া শুরু করব। পাও যখন ধৌত করব, আঙ্গুলের দিক থেকে শুরু করব, না আপনার টাকনুর দিক থেকে শুরু করব। কোন দিক থেকে শুরু করব? আঙ্গুলের দিক থেকে ধোয়া শুরু করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর 23 নাম্বার, প্রত্যেক অঙ্গ ধোয়ার পর হাত বুলিয়ে অঙ্গ থেকে পানির ফোঁটাগুলো ফেলে দেয়া। আমরা যখন মসজিদ শরীফে প্রবেশ করব, আমাদের অঙ্গ থেকে পানি টপকে টপকে যাতে মসজিদের ফ্লোর নষ্ট না হয়। মসজিদ এতে অনেক কষ্ট পায়। যদি ওযুকারীর, গোসলকারীর পানির ফোঁটা যদি মসজিদের পরে, মসজিদ অত্যন্ত কষ্ট পায়। তাই আগেভাগেই আমরা উজু করার পর ওই পানিগুলো ঝেড়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কেন ঝেড়ে নেব? যেন শরীর অথবা কাপড়ের উপর ফোঁটা ফোঁটা না ঝরে, বিশেষত মসজিদে যাওয়ার সময়। কেননা মসজিদের ফ্লোরে ওজুর পানির ফোঁটা ফেলা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি, খুবই জঘন্যতম মাকরু, অপছন্দনীয় কাজ, খুবই নিন্দনীয় একটা কাজ সেটা। নাম্বার 24 নাম্বার মুস্তাহাব, প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ও মাথা মাসে করার সময় ওজুর নিয়ত কার্যকর রাখা। প্রত্যেক অঙ্গ যখন ধুব, তখন ওজুর নিয়তটা খেয়াল রাখা। ওজুর নিয়ত কি? আমি নামাজের জন্য উজু করছি, আমি ইবাদত করার নিয়তে উজু করছি, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিয়ত করছি, আমি তিলাওয়াতে কোরআন করব এই জন্য নিয়ত করছি, আমি নাপাকি থেকে পবিত্রতা হাসিল করার নিয়তে উজু করছি, ঠিক আছে? এই নিয়তগুলা আপনার অন্তরে সবসময় বারংবার বারংবার রিপিট করতে থাকবেন, যাতে প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় নিয়তের কথা আপনার খেয়াল থাকে, ঠিক আছে? এরপর 25 নাম্বার, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করার সাথে সাথে দরুদ শরীফ ও কালেমায়ে শাহাদাত পাঠ করা। তাহলে ওযুর যখন ওযু আমরা শুরু করব, তখন শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করার সাথে সাথে কি পড়ব? দরুদ শরীফ পড়ব এবং কালিমায়ে শাহাদাত পাঠ করব ইনশাআল্লাহ। নাম্বার 26, বিনা প্রয়োজনে ওযুর অঙ্গসমূহ না মোছা। ওযু করে নিলাম, এরপর গামছা দ্বারা আমরা যে শরীরের প্রত্যেকটা ভিজা অংশ আমরা মুছে ফেলি, একদম বিলকুল শুকনা করে ফেলি, এটা কিন্তু মুস্তাহাব নয়। কিছুটা তরি অর্থাৎ ভিজা অংশ, আর্দ্রতা অংশ রাখা চাই, হাতে অঙ্গ ভেজা রাখা চাই, মুখ কিছুটা ভেজা রাখা চাই, পা, প্রত্যেকটা অঙ্গ আপনি যেগুলো উজুর ক্ষেত্রে ধুয়েছেন, ধৌত করেছেন, সেই অঙ্গগুলো আপনার কিছু না কিছু ভেজা রাখা চাই। অতিরিক্ত যেগুলো পানির ফোঁটা, সেগুলো তো আপনি ঝেড়ে ফেলে দিবেন। তো গামছা দ্বারা বা কাপড় দ্বারা পুরো শরীরটাকে, ওই অঙ্গগুলোকে আপনি একেবারে মুছে নেবেন না, কিছুটা আর্দ্রতা বাকি রাখা এটা মুস্তাহাব। কেননা কিয়ামতের দিন নেকির পাল্লাই রাখা হবে। অর্থাৎ আপনি না মুছে যে আর্দ্রতা, যে ভিজা অংশ, যে ভেজা ভাবটা আপনার শরীরের মধ্যে আপনি বাকি রেখেছেন, সেটা কিয়ামতের দিন কোথায় দেয়া হবে? নেকির পাল্লাই দেয়া হবে। ওই পানি, আর্দ্রতা, ভেজা ভাব, নেকির পাল্লা অনেক ভারী হবে। নাম্বার 27, ওযুর পর হাত না ঝাড়া। ওযুর পর হাত না ঝাড়া, কারণ এটা শয়তানের জন্য পাখায় পরিণত হয়। কেমন কথা! আজকে নতুন শিখলাম হয়তো মাদিনে চ্যানেলের দর্শকবৃন্দ, যে ওযু করার পর আমরা অনেকেই হাত ঝেড়ে থাকি, হাত ঝাঁকি মারি যাতে পানি পড়ে যায়, এভাবে। তো এটা না করার জন্য কিতাবে বলা হচ্ছে, কেননা এটা শয়তানের জন্য পাখায় পরিণত হয়। এটা কিসে পরিণত হয়? এটা শয়তানের পাখার সাথে তুলনা দেওয়া হয়েছে কিতাবের মধ্যে। তো আমরা এই কাজ যদি আগে কখনো করে থাকি, মাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তওবা করে নেই, আমরা ভবিষ্যতে আর এরকম কখনো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে সবসময় হিফাজতে থাকার এবং নেকির কাজ করার তৌফিক দান করুন।
আমিন।
নাম্বার 28, পানি ছিটানোর সময় পায়জামার উক্ত অংশকে জামার প্রান্ত বা আঁচল দিয়ে ঢেকে রাখা উচিত। যখন পানি আপনি ছিটাবেন তখন পায়জামার উক্ত অংশ এবং জামার প্রান্ত আঁচল দিয়ে ঢেকে রাখা উচিত। বজুর সময় এমনকি সবসময় পায়জামার উক্ত অংশ জামার আঁচল বা চাদর ইত্যাদি দ্বারা ঢেকে রাখা উত্তম। অর্থাৎ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের লজ্জার স্থান, আমাদের লজ্জার স্থানে কিতাবের মধ্যে ইরশাদ হয়েছে কিছুটা পানির পানি ছিটা দেয়া, কারণ শুকনো থাকার দ্বারা দুর্গন্ধ বা অন্য কোনো আবাস দেখা দেয়, তাই ওই অঙ্গেও কিছুটা পানির ছিটা দেওয়ার কথা কিতাবের মধ্যে বলা হয়েছে। তাই পানি ছিটানোর সময় পায়জামার উক্ত অংশকে জামার প্রান্ত, জামার প্রান্ত আঁচল দিয়ে ঢেকে রাখা উচিত। অর্থাৎ নিজের লজ্জাস্থানের ওই অংশটা যেন দেখা না যায়, ঠিক আছে? উজুর সময় এমনকি সব সময় পায়জামার ওই অংশটা, অর্থাৎ পায়জামা আমার লজ্জাস্থান যতটুকু ঢেকে রাখছে, আমার নাভি থেকে আমার হাঁটু পর্যন্ত, আমার সতরকে পায়জামার যে অংশটা ঢেকে রাখছে ওই জায়গাকেও আমার জামার আস্তিন দ্বারা, জামার এই আস্তিন দ্বারা, আঁচল দ্বারা ভালোভাবে উজুর সময় ঢেকে রাখবো। আমি কি রাখবো? ঢেকে রাখবো, যাতে সতর ভেসে না উঠে বা সতর দেখা না যায়। সর্বশেষ মুস্তাহাব কাজ হচ্ছে 29 নাম্বার, যদি মাকরু সময় না হয় তাহলে ওযুর পর দুই রাকাত নফল নামাজ আদায় করা, যাকে তাহিয়াতুল ওযু বলা হয়। কিসের নামাজ বলা হয়? তাহিয়াতুল ওযুর নামাজ বলা হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই মিঠা মিঠা মাদিনী মহল, এই সুবাসিত মাদিনী পরিবেশে আমাদেরকে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত, আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাজভি জিয়াই দামত বরকতমুল আলিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যেই আমলগুলো দিয়েছেন, যেই ব্যবস্থাপত্র দিয়েছেন, যার নাম হচ্ছে মাদানী ইনআমাত, পুরুষ ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনআমাত আর ইসলামী বোনদের জন্য 63 মাদানী ইনআমাত। এখানে একটা মাদানী ইনাম এটাও রয়েছে যে আপনি আজকে তাহিয়াতুল ওযুর নামাজ এবং মসজিদে প্রবেশ করার সময় প্রবেশ করে দুরাকাত তাহিয়াতুল মসজিদের নামাজকে আদায় করেছেন। অর্থাৎ আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওযু করেছেন তো দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিন, মসজিদে প্রবেশ করেছেন, প্রবেশ করা মাত্র দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নিন। এর ফজিলত তো আলাদাই আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদিনী মহলে থেকে নেকির কাজ, নেকির আমল শিখে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সর্বশেষ মুস্তাহাব কাজ যেটা শিখেছি, ওযুর মুস্তাহাব হচ্ছে আমরা যখনই তাজা ওযু করে নিব তখন দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিব, যা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদিনী ইনআমাতের মধ্যে আমল করার জজবা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে আমরা যখনই উযু করে নেই দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই, যখনই মসজিদে প্রবেশ করি তখনই দুই রাকাত মসজিদের সম্মানার্থে তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত আমাদের দুনিয়াতেও নসিব হবে, কবরেও নসিব হবে, আখেরাতে যখন পুলসিরাতের হিসাব হবে, পুলসিরাত যখন আমরা পাড়ি দিব, মিজানে যখন হিসাব হবে তখন এটা আমাদের উত্তম রূপে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রথমেই উজুর পদ্ধতি ধারাবাহিকভাবে শুনেছিলাম, প্র্যাকটিক্যাল দেখেছিলাম কীভাবে উজু করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি। তো তদমধ্যে আমরা এখন একটু হিসাব করে দেখি যে আমরা তখন ওযুর যেগুলো কাজ সুন্নাত ছিল তাও পেয়েছি, যেগুলো মুস্তাহাব ছিল তাও আমরা পেয়েছি শুনেছি, এবং যা ফরজ ছিল তাও এর মধ্যে চলে এসেছে। আবার এই পর্ব শেষ হওয়ার পর আমরা আবার আলাদাভাবে ওযুর ফরজ কয়টা, চারটা পেলাম, ওযুর সুন্নাত কয়টা, চোদ্দটা পেলাম। এরপর আবার যখন আলোচনা করলাম তো ওযুর মুস্তাহাব বিষয় কয়টা, ২৯টা জানলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যেই উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, কেন প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজেই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো পবিত্রতার একটা উত্তম মাধ্যম হচ্ছে ওযু করা, ওযু করা। আর গোসল যদি ফরজ হয়ে যায় তো গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করা, অর্থাৎ পবিত্র সর্বাবস্থায় থাকতেই হবে। আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে এবং পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই পবিত্র থাকার জন্যে, আল্লাহ তাআলার খুব নৈকট্যভাজন ব্যক্তি বান্দা হওয়ার জন্যে আমাদের পবিত্র থাকা, আর পবিত্রতার উত্তম মাধ্যম হচ্ছে ওযু অবস্থায় থাকা। আর ওযুর আহকাম শেখার জন্য আমাদের উপর কতই না গুরুত্বপূর্ণ, কিন্তু আফসোস আজকে কতজন মুসলমান আমরা কি হিসাব করে দেখি, আমাদের পাশে একটু আমরা জরিপ চালাই অথবা নিজের জীবনের উপর একটু জরিপ চালাই, আমরা কতজনই বা শুদ্ধভাবে ওযু করতে জানি, ওযুর ফরজ আমরা কি ঠিকমতো আদায় করছি, ওযুর সুন্নাতগুলোকে আমরা ঠিকমতো আদায় করছি, আর ওযুর মুস্তাহাব বিষয়ের উপর কি আমরা নজর রেখেই মুস্তাহাব বিষয়াদি পালন করছি, না না, যদিও করে থাকি তারপর আমরা নিয়ত থেকে কিন্তু অনেক দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম যে হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন যে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুবাল্লিগ দাওয়াত ইসলামীরা প্রত্যেক বয়ানের শুরুতে নিয়তের প্রতি আমাদেরকে তাওয়াজ্জু দেন, নিয়তের প্রতি আমাদের মনোনিবেশ করান, যে নিয়ত যদি না থাকে তো আমলের সওয়াব পাওয়া যাবে না, নিয়ত যতই ভালো হবে সওয়াবও তত বৃদ্ধি পাবে। তাই আমরা আমরা মুসলমান হিসাবে, আমরা আল্লাহ তাআলা একজন বান্দা হিসেবে, আসুন আমরা আমাদেরকে একজন সচ্চা পাক্কা আল্লাহওয়ালা মুসলমান হিসাবে সমাজে কবরে এবং আখেরাতে পেশ করার জন্য আমরা আমাদেরকে দীন ইসলামের প্রত্যেক বিধিবিধানে আমরা সজ্জিত করে নেই, আমাদের ওযুকে বিশুদ্ধ করে নেই, আমাদের নামাজকে বিশুদ্ধ করে নেই, আমাদের তিলাওয়াত কতটুকু শুদ্ধ, আমাদের তিলাওয়াতকে আমরা শুদ্ধ করে নেই। আর এই গুনাহ পরিপূর্ণ পরিবেশের মধ্যে দাওয়াত ইসলামে আপনাকে দিচ্ছে গুনাহ মুক্ত একটি পরিবেশ, আপনার সন্তানকে উপযুক্ত করার জন্য দাওয়াত ইসলামে দিচ্ছে সুন্নতে পরিপূর্ণ পরিবেশ, আল্লাহ তাআলা নেককারদের সোহবতে থাকার এবং গুনাহ মুক্ত পরিবেশে থাকার এবং ইসলামের বিধিবিধান শুদ্ধ মতো শিখে তদনুযায়ী আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রি চ্যানেল দেখতে থাকুন, মাদ্রি চ্যানেল বাংলার এই প্রিয় ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম, এই ধারাবাহিক অনুষ্ঠানের সাথে আপনারা থাকুন, দেখতে থাকুন। আজকে ওযু শিখলাম, কালকে হয়তো নামাজের জন্য গোসলের পবিত্রতা অর্থাৎ গোসলের তরিকা আমরা শিখবো, এরপর নামাজের প্র্যাকটিক্যাল শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জা, জানাজার নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা শরীয়তের বিধিবিধান যা নামাজ সম্পর্কিত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জা এই অনুষ্ঠান আপনাদেরকে শিক্ষা দিবে। আপনারা দেখতে থাকুন নামাজের আহকামের এই ধারাবাহিক অনুষ্ঠান, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আহকামের এই ধারাবাহিক অনুষ্ঠানের সাথে থাকার, মাদানী চ্যানেল বাংলার সাথে থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
পাঁচ ওয়াক্তে নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহ।